ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনের সূরা পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাক এর নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুক আর আমাদের কুরআনের এই এলমে নূর দান করুন। দর্শকবৃন্দ, শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করেন, আল্লাহ পাক তার উপরে দশটি রহমত প্রেরণ করেন। যে ব্যক্তি দশবার দরুদ পাঠ করেন, আল্লাহ তার উপর একশোটি রহমত দান করেন। তো ব্যক্তি যত সংখ্যক দরুদ পাঠ করতে থাকবেন, রবের রহমত তার দশ গুণ বৃদ্ধি হয়ে সেই ব্যক্তির উপর প্রেরিত হতে থাকবে। আল্লাহ পাক অধিক হারে দরুদ পাঠ করার আমাকে আপনাকে তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমরা সূরা আলে ইমরানের কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা করব। সূরা আলে ইমরান এটা মাদানী সূরা, অর্থাৎ সেই সূরায়ে মোবারকা যা হিজরতের পরে নাজিল হয়েছে। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয় তাদেরকে মাদানী সূরা বলা হয়ে থাকে। এই সূরায়ে মোবারকার মধ্যে অনেক এমন বেসিক বিষয়বস্তু যা তার নাম দ্বারা প্রকাশ পায়। সূরায়ে আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবারের আলোচনা। হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কন্যা বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি মরিয়মের সন্তান হযরতে ঈসা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। তো এইভাবে ওনাদের আলোচনা এই সূরায়ে মোবারকার মধ্যে বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে। আর এখান থেকে আপনারা এটাও দেখুন, লক্ষ্য করুন যে আল্লাহ পাক আপন প্রিয় বান্ধাদের নাম অনুসারে সূরার নামকরণ করেছেন। এটা ওনাদের মকাম এবং মর্যাদাকে প্রকাশ করার জন্য যে আল্লাহ আপন প্রিয় বান্দাদেরকে কতই না মোহাব্বত করেন। যারা আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, তারা হচ্ছেন এমন যে আল্লাহ পাক ওনাদেরকে এতটাই পছন্দ করেন যে কুরআনের সূরাসমূহের নাম ওনাদের নামে নির্ধারণ করে দিয়েছেন। সূরা আল ইমরান, সূরা মরিয়ম কুরআনে পাকে মজুদ রয়েছে, সূরা ইব্রাহিম কুরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে, সূরা মুহাম্মদ কুরআনে পাকে মজুদ রয়েছে, সূরা কাহফ কুরআনে পাকে মজুদ রয়েছে, যেখানে আসহাবে কাহফ ওনাদের আলোচনা আসে। তো সেই নিসবতে, সেই গুহার নিসবতে এই সূরার নাম সূরা কাহফ হয়েছে। সূরা ওয়াদ্দুহা, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার আলোচনা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুবারক চেহারা যে সাদৃশ্য বর্ণিত হয়েছে সে অনুযায়ী এই সূরা মুবারকার নাম। আচ্ছা, এইভাবে ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদাসের, এই সব কিছু কি আল্লাহর আপন প্রিয় ভাজনদের সাথে এত বেশি মোহাব্বত যে কুরআন এর সূরাসমূহের নাম আপন প্রিয় ভাজনদের নামে নামকরণ হয়েছে, সুবহানাল্লাহ। তো এইভাবে ওনাদের মকাম এবং মর্তবাকে আরও স্পষ্ট এবং ওনাদের শানকে এই নুক্তা বর্ণনা করে যে আল্লাহ কুরআনের সূরাসমূহের নামও এতে এমন অনেক রয়েছে যেগুলো প্রিয়ভাজনদের নামে আল্লাহ রেখেছেন। তো মনে রাখবেন দর্শকবৃন্দ, সূরার যে নামকরণ করা হয় তার সাথে তার কোনো সম্বন্ধ রয়েছে, তার সাথে তার কোনো যোগসূত্র রয়েছে। তো এর মধ্যে যেহেতু ইমরানের পরিবারের আলোচনা এসেছে, এই জন্য এর নামকরণ সূরায়ে আল ইমরান করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরায়ে মুবারকার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের তাওহীদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, ওনার অনুসরণ অনুকরণ, সেই সংক্রান্ত এই সূরায়ে মুবারকার মধ্যে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন আর ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে মাহবুব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করে থাকো আর এটা দাবি করো যে আল্লাহকে তোমরা ভালোবাসো, এটা ইয়াহুদীদের বলা হয়েছে, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তো তোমরা আমার অনুসরণ করো ইউহিবুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর যখন আল্লাহ মুহাব্বত করেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তো আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো এই আয়াত মুবারকা যেটা নাজিল হয়েছে বিশেষ করে সেই লোকদের জন্য, তাদের রদের জন্য, যে যারা বলেছিল যে আমরা পূর্ব থেকে আল্লাহকে ভালোবাসি, ওনার প্রতি আমাদের আগে থেকেই মহব্বত আছে, তো আমাদেরকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ওনার মহব্বতের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তিনিও আল্লাহর দিকে আহ্বান করছেন, তো আমরা পূর্ব থেকেই পৌঁছে গেছি, যখন আমরা আগে থেকেই পৌঁছে গেছি এটার প্রয়োজন আমাদের নেই। তো তাদের জবাবে কুরআনে পাকের মধ্যে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুম আল্লাহ। হে মাহবুব, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর মহাব্বতের দাবি করো তাহলে বলে থাকো যে আমরা আল্লাহকে মহাব্বত করি। বললেন, তোমরা এই দাবি করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণে চলে আসো। অর্থাৎ যখন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যাবে, ইউহিবুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, অতঃপর তোমাদের এটা বলতেই হবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি, বরং হুজুরের গোলাম হয়ে গেলে আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো প্রকৃত ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো বলে দেওয়া হয়েছে। তো যে কেউ আল্লাহর প্রতি মহাব্বতের দাবি করলে সে যেন মদিনার এই রাস্তা ধরে আসে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামান ধরে আসে, সেই মহাব্বত আল্লাহর বারেগাহে কবুল হওয়ার যোগ্য হবে। আর যারা এটা ছেড়ে দিয়ে, রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দামান ছেড়ে দিয়ে, ওনার অনুসরণ ছেড়ে দিয়ে যদি বলে যে আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাব, তো তারা কোনোভাবেই পৌঁছাতে পারবে না। তো এই অনুকরণের হুকুমও আল্লাহ পাক এই পারার মধ্যে ইরশাদ করেছেন। বিবি মরিয়াম রদি আল্লাহ তালহা, ওনার একটি লম্বা ঘটনা মজুদ রয়েছে। ওনার জন্ম অতঃপর ওনার বাইতুল মোকাদ্দাসের মধ্যে, সেখানে ইবাদতের জন্য নির্ধারিত হয়ে যাওয়া, এই সব কিছু ওনার মান্যত ওনার মা করেছিলেন। বেসিক তিনি মান্যত করেছিলেন, আমার পুত্র সন্তান হলে আমি তাকে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিব। আর তিনি হজরতে ইমরান রদি আল্লাহ তালহু, যিনি ওনার স্ত্রী ছিলেন, যিনি ছিলেন বিবি হান্না, যিনি মান্যত করেছিলেন। আর এমন হল যে ওনার কন্যা সন্তান হয়ে গেল, পুত্র হয়নি, মান্যত পুত্রের জন্য ছিল। এখন তিনি বললেন যে আমি কি করব, ইনি ওনার কন্যাকে হজরতে জাকারিয়া আলাইহিসসালাম ওনার কাছে দিয়ে দিলেন। আর তিনি সেই সময় মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ওনারা সবাই দায়িত্বশীল ছিলেন, ওনাদের ব্যবস্থাপনায় সব পরিচালিত হতো। তো তিনি নিয়ে ওনার কাছে চলে আসলেন আর বললেন যে আমি তো এই মানত করেছিলাম আর এটা কন্যা হয়েছে, এখন তিনি এখানে, অর্থাৎ তাকেই আমি এখানে ওয়াকফ করছি, আর তিনি কন্যাকে ওনার পরিচালনার অধীনে করে দিলেন। তো সেই জন্মের এবং সেই প্রতিপালনের বিষয়টি এখানে মজুদ রয়েছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। পরবর্তীতে তিনি বললেন যে যখন ওনার জন্ম হল, তো তিনি বললেন যে হে আল্লাহ, এটা তো আমি কন্যা জন্ম দিয়েছি। আর আল্লাহ সবচাইতে ভালো জানেন, অর্থাৎ বিবি হান্না রদিয়াল্লাহ তাআলাহুর, এখানে যে বিবি মরিয়ামের জন্ম হয়েছে, আর নারী তো পুরুষের মতো নয়, তো এখানে যেহেতু মান্যত পুরুষের জন্য ছিল, এখন বললেন ওয়া ইন্নি সাম্মাইতুহা মরিয়াম ওয়া ইন্নি উঈদুহা বিকা ওয়া যুরিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি বললেন আমি ওনার নাম মরিয়ম রেখেছি। এখন দর্শক, এই কন্যার নাম মরিয়ম রাখার পরে ওনাকে হজরতে জাকারিয়া আলাইহিসসালাম ওনার কাছে নিয়ে গেলেন আর তিনি মান্যতের ব্যাপারে বললেন। তো বিবি মরিয়াম রদি আল্লাহ তাআলাহা যখন উনি জন্মগ্রহণ করলেন, ওনার মাতা অতঃপর ওনাকেই দিয়ে দিলেন। আর কোরআন এটা বলে দিলেন ওয়ালাইসা যাকারুকাল উনসা, যে কোনো পুরুষও এই মহিলার মতো নন, পুরুষ নারীর মতো নন, উদ্দেশ্য কোনো, এটা সাধারণ কোনো মহিলা নন। আল্লাহ ওনাকে এই শান এবং ফজিলত দান করেছেন কারণ তিনি হজরতে বিবি মরিয়াম রদি আল্লাহ তালহা, তিনি হজরতে ঈসা আলাইহিসালামের আম্মা। তো ওনার এই শান এবং ওনার এই ফজিলতকে এই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। এখন যখন দর্শক তিনি কিছুটা আগের চাইতে বড় হয়ে যান, ওনার একটি পুরো কামরা মেহরাব, যাকে মেহরাবে মরিয়াম বলা হয়, সেটা বানিয়ে দেওয়া হয়। এখন এই মেহরাবে মরিয়াম, এখানে তিনি ইবাদত করতেন। হজরতে জাকারিয়া আলাইহিসসালাম, তিনি, ওনারও বয়স অনেক বেড়ে গিয়েছিলেন, বৃদ্ধ ছিলেন, আর ওনার সন্তান ছিল না, পুত্র ছিল না, চাইতেন আল্লাহর কাছে, প্রার্থনা করতেন, তো পুত্রের জন্য দোয়া করতেন। একদিন এমন হল যে তিনি বিবি মরিয়মের মেহরাবে গিয়ে দেখতে পেলেন, তো ওনার মেহরাবে এমন অবস্থা হল যে গরমের মৌসুমে শীতকালীন ফল এ সমস্ত মজুদ, আর শীতকালে গরমকালের। তো তিনি ওনার কাছে প্রশ্ন করে বসলেন, কুল্লামা দখলা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, এটা দেখে তিনি প্রশ্ন করলেন, কোত্থেকে? ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম এগুলো কোত্থেকে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমেয় রিজিক দান করেন হিসাব ব্যতীত। হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেখানেই দাঁড়িয়ে দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সে জায়গায় অর্থাৎ মেহরাবে সেখানে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন আল্লাহর বারেগাহে, আর সে দোয়া ও পুত্রের জন্য, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আপন রবের কাছে দোয়া করল, হে আমার রব, আমাকে আপনার বারেগা থেকে পবিত্র সন্তান দান করুন, নিঃসন্দেহে ইন্নাকা সামিউদ দোয়া, নিঃসন্দেহে আপনি দোয়া শ্রবণকারী। এখন এই দোয়া করলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমু ইউসাল্লি ফিল মিহরাব, ফেরেশতাগণ ডাকলেন ওনাকে, আহ্বান করলেন, এই অবস্থায় যে তিনি দাঁড়িয়ে মেহরাবের মধ্যে নামাজ পড়ছিলেন, অর্থাৎ কিয়ামরত অবস্থায় ছিলেন, আর সুসংবাদ এটা দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আল্লাহ সুসংবাদ আপনাকে দিচ্ছেন ইয়াহইয়ার, অর্থাৎ নামও আল্লাহ নির্ধারণ করেছেন, আর ওনাকে বললেন যে আল্লাহ আপনাকে ইয়াহইয়া আলাইহিসসালাম সুসংবাদ দিলেন, ওনাকে পুত্র দিলেন আর নবীও বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখন এই সুসংবাদ তো আসলো, তো হযরতে জাকারিয়া আলাইহিসসালাম এটা বললেন যে এটা কিভাবে সম্ভব, আর আন্না ইয়াকুনু লি গোলাম, আমার পুত্র সন্তান কিভাবে হবে, ওয়াকদ বালাগানিয়াল কিবারু ওয়া আমরাতি আকির, আমি বার্ধক্যে উপনীত হয়েছি আর আমার স্ত্রী বন্দা, পুত্র কিভাবে হবে, ক্বাল কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আর আল্লাহ ইরশাদ করলেন আল্লাহ এইভাবে যা ইচ্ছে তা করেন। তাফসির সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে জাকারিয়া আলাইহিসসালামের বয়স সে সময় 120 বছর ছিল, ওনার স্ত্রীর 98 বছর বয়স, 100 এর নিকটবর্তী বন্ধা ছিলেন তিনি, আর তিনি নিজেই বার্ধক্যে, আর বললেন যে আল্লাহ ওনার যখন নির্দেশ হবে তো তিনি আল্লাহ যেমনটাই চান তেমনই হয়ে যায়, তো আল্লাহ ওনাকে সন্তান দান করেছেন। তো ওনার ঘরে হযরতে ইয়াহইয়া আলাইহিসসালামের জন্ম হল। দর্শকবৃন্দ, এই ঘটনা এটি কুরআনি ঘটনা, উলামাগণ লিখেছেন এবং এ ব্যাপারে এটা বর্ণনা করেছেন, কুরআনে পাকের মধ্যে বিবি মরিয়ম আলাইহিসসালামের মেহরাবের যে আলোচনা রয়েছে সেটা দলিল হয়ে যায় এই বিষয়ের উপরে যে আল্লাহর যারা নেক বান্দা ওনারা যেই জায়গায় ইবাদত করেন যেটা মূলত ওনাদের চিল্লা গা কিংবা ইবাদত গা হয়ে থাকে, আর যেই জায়গার সাথে আল্লাহর প্রিয়ভাজনদের নিসবত হয়ে যায় সেখানে দোয়া কবুল হয়। এই কারণে হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেখানেই দাঁড়িয়ে দোয়া করলেন যে যেই রব ওনাকে বিবি মরিয়মকে বেমৌসুমি ফল দিতে সক্ষম এবং দিয়ে থাকেন, আমাকেও বেমৌসুমে সন্তান দান করবেন, চাই আমার বয়স তো সন্তান জন্মদানের বয়স নয় কিন্তু আল্লাহ দেওয়ার ক্ষেত্রে কদির দান করবেন। দোয়া করার পর আল্লাহ ওনার দোয়া কবুল করলেন আর পুত্র সন্তান দান করলেন। তো আমাদের উলামাগণ লিখেছেন যে যেখানে আল্লাহর প্রিয়ভাজনদেরকে দাফন করা হয় যা ওনাদের মাজার, যেখানে ওনাদের কবর রয়েছে, যেহেতু সেই জায়গায়ও যেখানে ওনাদের নিসবত অর্জিত হয়েছে, তো আপনারা দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাও সূরা আলে ইমরানে মজুদ রয়েছে। এই সূরা আলে ইমরানের মধ্যে হজ্জে বাইতুল্লাহর ব্যাপারেও আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কা, এখানে এই আয়াতে মুবারকার মধ্যে খানায়ে কাবার সর্বপ্রথম, অর্থাৎ জমিনের উপর বানানো সর্বপ্রথম ইবাদতের ঘর সেটা আল্লাহর বাইতুল্লাহ, আর সেটা খানায়ে কাবা, আর সেখানেও হজের ব্যাপারে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান-নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের এই ঘরে এসে হজ করা এটা ফরজ যার সেখানে যাওয়ার সক্ষমতা রয়েছে। তো প্রত্যেক ব্যক্তি যাদের হজের সামর্থ্য রয়েছে, ইস্তিতাআত রয়েছে, সম্পদের দিক থেকেও এই সামর্থ্য রয়েছে, অন্য কোনো বাধা নেই, তো অনতিবিলম্বে তারা এই হজ আদায় করবে। দর্শক বৃন্দ, যারা হজকে বিলম্ব করে থাকেন আর দুনিয়াবী বিষয়াদির জন্য হজকে বিলম্ব করতে থাকেন, এই হাদিসে পাককে শুনে ভয় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কাছে ফাতেও রয়েছে, যাদেরা রয়েছে, আর কোনো বাধা তার জন্য নেই, না কোনো জালিম বাদশাহ, না কোনো রোগ, না অন্য কিছু, তথাপিও সে হজ করতে যায় না, তো আল্লাহর কোনো পরোয়া নেই যে সে ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মরবে। তো এই জন্য এই বিষয়কে বিশেষভাবে দেখা, এটা অতীব জরুরি। তো হজের ফরজ এই ব্যাপারও আলোচনা এই সূরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে সুদের ক্ষতিসমূহ, জি হ্যাঁ, সুদের অনেক বেশি, এর ক্ষতিসমূহ এখানে বর্ণনা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা, হে ইমানদারেরা, দ্বিগুণ হারে তোমরা সুদ বকন করো না, দ্বিগুণ হারে তোমরা সুদ বকন করো না, আর আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। সুদের ক্ষতিসমূহ, কিছু লোক সে সময়ের মুশরিকরাও বলতে লাগল যে ভাই, কেনা বেচা এটা এবং সুদ একই ধরনের বিষয়। এই বস্তু হচ্ছে 100 টাকার, আপনি 110 টাকা দিয়ে বিক্রি করলেন, তো 10 টাকা আপনি লাভ করলেন। তো সুদের ক্ষেত্রে মানুষ কাউকে 100 টাকা দিলে, ঋণ দেওয়া হলো, 10 টাকা অতিরিক্ত নিলে তো 110, তো তিনিও আয় করলেন 110, এভাবেই আসলো। তো শুধু এমনটাই যে কেনা বেচা করা এটা মুশরিকদের চিন্তা ছিল, আর তারা এই দৃষ্টিভঙ্গি পেশ করল এবং বলল। কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসার কারণে যে আমদানি বৃদ্ধি পেল, ঠিক আছে, সেটা আপনি খান, সেটা জায়েজ। আর যেটা বাতিল পদ্ধতিতে, বাতিল পদ্ধতিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, হে ইমানদারেরা, বাতিল পদ্ধতিতে একে অন্যের সম্পদ খেও না, কিন্তু তোমাদের মধ্যকানে পরস্পরের সন্তুষ্টিতে ব্যবসা হলে। বাতিল পদ্ধতি কোনটি? প্রত্যেক নাজায়েজ সেই পদ্ধতি যা শরীয়ত নাজায়েজ বলেছেন, সেটা সুদ হোক, জুয়া হোক, ধোকা দেওয়া হোক, ফ্রড হোক, অন্য কোনো পদ্ধতিতে না হোক পদ্ধতিতে সম্পদ নিয়ে নেওয়া, এই সব কিছু সেই বাতিল পদ্ধতির আওতায় আসে। তো আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামা রিবা, সুদ হারাম। তো সুদের পরিপন্থী এখানে এই পারার মধ্যে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিবর্গের উপর লানত দিয়েছেন যারা সুদ খায় এবং সুদ খাওয়ায়, সুদের সাক্ষী প্রদানকারী, আর সুদের বিষয় যে লিখে রাখে, সুদের ডাটা লেখা লিপিবদ্ধ করা, এই সব কিছু কি? এই চার ধরনের ব্যক্তিবর্গ যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, আর তাদেরকে বলা হয়েছে তারা গুনাহের ক্ষেত্রে সমান, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা গুনার মধ্যে সমান। মেয়েরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদেরকে দেখলেন যাদের পেট ঘরের মতোই বড় বড়, তো আর তার মধ্যে সাপ দৃশ্যমান হচ্ছে, বলেন তারা কোন লোক? তো জিব্রিলে আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন যারা সুদ খায়। আজ অনেকের আরামাইশের প্রয়োজন, বাস আমরা টাকা দিয়ে দিলাম, ঋণ হিসেবে টাকা দিয়েছিলাম আমরা, সেখান থেকে প্রফিট পাচ্ছি, আয়ের দরকার নেই না, সেখানে কোনো ধরনের কোনো মেহনত না অন্য কিছু, না ব্যবসায়িক মন্দার কোনো ভয়, বাস নির্ধারিত টাকা দিলাম, নির্ধারিত লাভ দরকার, চাই ব্যাংক থেকে নিচ্ছেন কিংবা অন্য কোনো বিজনেসম্যান থেকে নিচ্ছেন। মনে রাখবেন, শরীয়ত ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা জায়েজ, হালাল, হালাল পদ্ধতিতে করলে যা ইচ্ছা আয় করুন, মালের হক আদায় করতে থাকুন, মালের জাকাত আদায় করুন, কারো হক নষ্ট করবেন না, কাউকে ধোঁকা দিবেন না, লক্ষ কোটি খামাতে চান, ঠিক আছে, কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করা যেটা শরীয়ত নিষেধ করেছেন, সেই পদ্ধতি অবলম্বন করা যেটা সুদের মধ্যে মানুষকে ফেলে দেয়, এটা একেবারে নাজায়েজ। এই মাল বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটা মানুষকে কোনো ফায়দা দিবে না, আখেরাতে তার জন্য এটা আজাব হবে। আর হারাম সম্পদ যাকে ব্যক্তি খায় তখনও আজাবের আকৃতি, বাঁচিয়ে রাখলে তখন এটা আজাব হবে, সাদকা করলে তো কবুল হবে না, এটার শরীয়তে যে হাকাম রয়েছে সে অনুযায়ী সেই সম্পদকে অর্থাৎ সওয়াবের নিয়ত ব্যতীত সাদকা করতে হবে। তো হারাম সম্পদ যাকে বলা হয় যে বাস ব্যক্তির হাতে চলে আসলো এবং এটা সুদের আকৃতিতে, শরীয়ত এটাই হুকুম দেয়। যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিন, কিংবা সওয়াবের নিয়ত ব্যতীত এই সম্পদ সদকা করে দিন। সওয়াবেরও নিয়ত করবেন না। কিছু লোক বলেন অর্ধেক সদকা অর্ধেক ব্যবহার, না, টোটাল। সওয়াবের নিয়ত ব্যতীত এই সম্পদ সদকা করতে হবে। তো যে লোকেরা সুদ এর কাজ করে থাকেন, সুদের উপর টাকার লেনদেন, সে ব্যক্তিরা আল্লাহর ওয়াস্তে তওবা করুন, হালাল রিজিক আয় করুন, পূর্ববর্তী যে গুণা হয়েছে আল্লাহর বারে গাহে তওবা করুন। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ইরশাদ করা হয়েছে যা কিছু রয়েছে সেগুলো ছেড়ে দাও, সেগুলো ছেড়ে দাও। আর সে লোকেরা ও যারা একদিকে সুদ দেন এবং আরেকদিকে যারা সুদ নেন, না টাকা সুদে দিবেন না কারো কাছ থেকে সুদে টাকা নিবেন, এ উভয় সিদ্ধান্তই ভুল। দর্শক, এখানে কিছু বিষয়বস্তু যা সূরা আলে ইমরানের মধ্যে এসেছে আমি বর্ণনা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে তার আলোকে যে কাজ করার হুকুম রয়েছে আমরা সেটা করব, আর যেখান থেকে বাঁচতে বলা হয়েছে আমরা সেখান থেকে বেঁচে থাকব, আর আল্লাহর অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আপন জীবনসমূহকে পরিচালিত করব। আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।